বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 22 ডিসেম্বর, সাত পৌষ এবং ফার্সি দুই দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরাকের গ্রিন জুড়ে রকেট হামলা সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়ে চলছে নানা বিতর্ক, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার ক্ষেত্রে আমেরিকার কোনো শর্ত মানবে না তেহরান। সাম্রাজ্যবাদ এবং বলদর্পিতাকে চ্যালেঞ্জ করার কারণেই জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে আমেরিকা, বলেছে লেবাননের হিজবুল্লাহ। ভারত সীমান্তে হত্যা বন্ধের দাবিতে বিএনপির কর্মসূচিকে লোক দেখানো পদক্ষেপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং ভারতের নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন অব্যাহত, 26 দিনে দেশের ক্ষতি হয়েছে 14,000 কোটি টাকার বেশি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী 3 ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই সমঝোতা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্যিক তথা তথ্য ও পরিসংখ্যান দিয়ে এক টুইটার বার্তায় কথা বলেন তিনি। জারিফ বলেন, 2014 থেকে 2019 সাল পর্যন্ত ইরান ইউরোপ বাণিজ্যিক তথ্য উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায় 3 ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। কাজেই এ সময়ে ইরানের অপূরণীয় আর্থিক ক্ষতি করার জন্য আমেরিকার সঙ্গে ইউরোপীয় দেশগুলো সমানভাবে দায়ী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা কত বছর কার্যকর থাকবে তাই সমঝোতায় লেখা রয়েছে, কাজেই এটি নিয়ে আবার কোনো আলোচনা হবে না। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই এর প্রধান আলি আকবর সালেহি বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার ক্ষেত্রে আমেরিকার কোনো শর্ত মানবে না তেহরান। গতকাল সোমবার ইরানের
ইন্তেখাব বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ বক্তব্য দেন। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনের পরমাণু সমঝোতায় ফিরে আসার সম্ভাবনা কতটা, এমন এক প্রশ্নের জবাবে সালেহি বলেন, সম্প্রতি জো বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের এই ফিরে আসাকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই ফেরাটা অবশ্যই নিঃশর্ত হতে হবে। আলী আকবর সালেহি বলেন, ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যেসব শর্তের ভিত্তিতে পরমাণু সমঝোতা সই হয়েছিল সেই সব শর্তের উপর যদি আমেরিকা সমঝোতায় ফিরে আসে তাহলে তাদেরকে স্বাগত জানানো হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিব জাদে যে কোনো কূটনৈতিক স্থাপনায় হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওকে উদ্দেশ্য করে বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি এই অঞ্চলের সমস্ত অস্থিতিশীলতার উৎস। রোববার ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে মাইক পম্পিও যে দাবি করেছেন তার জবাব দিতে গিয়ে খতিব জাদে সোমবার এক টুইটার বার্তায় ওই মন্তব্য করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পম্পিও যে বক্তব্য দিয়েছেন তা তেহরান কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মার্কিন সাম্রাজ্যবাদ এবং বলদর্পিতাকে চ্যালেঞ্জ করার কারণেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেসের কুস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানিকে ওয়াশিংটন হত্যা করেছে। হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম আজ লেবাননের আল ওয়াহিদ নিউজ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি জেনারেল কাসেম সোলেমানির সাহস ও বীরত্বের প্রশংসা করেন। শেখ নাইম কাসেম বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বলদর্পিতা অব্যাহত রাখার পথে জেনারেল কাসেম সোলেমানি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। গত 3 জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন সন্ত্রাসীরা তাকে হত্যা করে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাস বলেছেন, দখলদারেরা তাদের প্রতিটি পদক্ষেপ জবাব পাবে। তিনি আজ এক ফিলিস্তিনি তরুণের গতকালের শাহাদাত পেশী হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, ইহুদিবাদীদের আগ্রাসনের বিষয়ে প্রতিরোধ সংগ্রামীরা নীরব থাকবে না, দখলদারদের জন্য প্রতিরোধকামীদের জবাব হবে বেদনাদায়ক। এদিকে ইসলামী জিহাদ আন্দোলনের আরেক নেতা দাউদ সাহাব বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে, পূর্ব বাইতুল মুকাদ্দাস ও পশ্চিম তীরে ইসরায়েলে সন্ত্রাসবাদের মোকাবেলায় প্রতিরোধই হচ্ছে একমাত্র পন্থা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো। অন্যদিকে সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নে কাজ করছে বলে তিনি জানান। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচিকে লোক দেখানো বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নে অত্যন্ত আন্তরিক বলেও জানান তিনি। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে মন্ত্রী এমন মন্তব্য করেন। উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের নিহত হবার প্রতিবাদে বিএনপি গতকাল সারা দেশে কালো পতাকা দিবস পালন করেছে। এদিকে গতকালই সীমান্তে বাংলাদেশি এক নারীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পাকুড়িয়ার বিওপি এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের সীমান্তে বিএসএফ এর গুলিতে জাহিদুল ইসলাম নামের এক যুবক নিহত হন। বিএসএফ এর সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নদিয়ার পাকুড়িয়া বিওপি বর্ডার আউটপোস্ট এলাকায় কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করছিল বেশ কয়েকজন। বিষয়টি নজরে আসার পর বিএসএফ শূন্যে গুলি চালিয়ে তাদেরকে সতর্ক করে, কিন্তু এরপরও তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালায় বিএসএফ। পরে ঘটনাস্থলে গিয়ে একজন গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করে। প্রথমে তাকে বগুড়া হাসপাতাল এবং পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বিএসএফ জানিয়েছে, নিহত নারীর নাম শাহরণ হালদার, 45 বছর বয়স্ক। এই নারী বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রাতের বিশ্ব সংবাদে। ভারতে নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন 27 দিনে গড়িয়েছে। চলমান আন্দোলনে এ পর্যন্ত কয়েকটি রাজ্যে কমপক্ষে 14,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। আজ কৃষক আন্দোলনের এই 27তম দিনে সরকার ও কৃষক নেতাদের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হলেও এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। কৃষকরা তিনটি কৃষি আইনে বাতিল করার দাবিতে অনড় রয়েছেন। বেআইনি ধর্মান্তর নিষিদ্ধ আইনের আওতায় উত্তরপ্রদেশের এটা জেলায় 6 জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ এখনও আরও 5 জনকে খুঁজছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বেআইনি ধর্মান্তর নিষিদ্ধ আইনের আওতায় এটা জেলায় 6 জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ এখনও আরও 5 জনকে খুঁজছে। আজ মঙ্গলবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, 21 বছরের এক হিন্দু মেয়ের বাবা উত্তরপ্রদেশের এটা জেলার জালসারে এফআইআর করেছিলেন। তিনি অভিযোগ করেন যে একজন মুসলিম ব্যক্তি তার আত্মীয়রা তার মেয়েকে ধর্মান্তরকরণ এবং বিবাহের উদ্দেশ্যে অপহরণ করেছে। পুলিশ জানিয়েছে, গত 17 নভেম্বর মেয়েটি বাজারের জন্য বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ হয়। পুলিশ ওই ঘটনায় ধর্মান্তরের সাথে সম্পর্কিত নয়া আইনে মামলা করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশ এ পর্যন্ত 6 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পলাতক অভিযুক্তদের বিষয়ে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এটা পুলিশ জানিয়েছে, জলেশ্বরে এলাকায় মেয়েটিকে প্রতারণা ও জোর করে ধর্মান্তরের মধ্য দিয়ে বিয়ে করার ঘটনায় পলাতক আরও 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত 18 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক 5 অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য 25,000 টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশে ধর্মান্তর ইস্যুতে নয়া আইনকে তীব্র সমালোচনা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতি সহ অনেকেই আইনটিকে অসাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আরও একটি কম্ব্যাট ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারি প্রদেশের আকাশে চক্কর দেওয়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বরাত দিয়ে আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল সকালের দিকে সৌদি আরবের CH-4 মডেলের ওই ড্রোনটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়। তবে ড্রোনটি ভূপাতিত করার জন্য কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যৌথভাবে বলেছেন, আমেরিকাকে নিঃশর্তভাবে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে, পাশাপাশি ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে। গতকাল ইরান এবং 5 জাতিগোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেছেন চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও যোগ দেন। ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বের হয়ে যাওয়া এবং কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করা। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট রুশ সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার যে পদক্ষেপ নিয়েছে অবিলম্বে তার জবাব দেওয়ার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সোমবার মস্কোয় এক বক্তব্যে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনে ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এসেছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে স্বাগত জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গত রোববার ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে কয়েকটি রকেট আঘাত হানে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ইরান সমর্থক সশস্ত্র মিলিশিয়া বাহিনী রকেট হামলা চালিয়েছে। পম্পেওর এ বক্তব্যের ব্যাপারে তেহরানও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
গত রবিবার ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে কয়েকটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। মার্কিন দূতাবাস সহ আরও বেশ কয়েকটি দেশের দূতাবাস এবং সরকারের কিছু গুরুত্বপূর্ণ অফিস ওই এলাকায় রয়েছে। রকেট হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও কেউ মারা যায়নি। বাগদাদের মার্কিন দূতাবাস এলাকায় সন্দেহজনক রকেট হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টুইট বার্তায় দাবি করেছেন, ইরান সমর্থক সশস্ত্র মিলিশিয়া বাহিনী রকেট হামলা চালিয়েছে এবং এতে ইরাকের কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে। তিনি বলেন, এই হামলার বিচার করার অধিকার ইরাকের জনগণের রয়েছে এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী এ ধরনের পদক্ষেপ বন্ধ করা উচিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে যে কোনো কূটনৈতিক স্থাপনায় হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে উদ্দেশ্য করে বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি এ অঞ্চলের সমস্ত অস্থিতিশীলতার উৎস। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পম্পেও যে বক্তব্য দিয়েছেন তা তেহরান কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্যে বিদ্যমান অস্থিতিশীলতার জন্য আমেরিকা নিজের দায় অন্যের ঘাড়ে চাপানোর যত চেষ্টাই করুক না কেন, তাতে কোনো ফল হবে না। পর্যবেক্ষকরা বলছেন, এতে কোনো সন্দেহ নেই যে মধ্যপ্রাচ্যের ব্যাপারে মার্কিন নীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার মেয়াদের শেষ মুহূর্তে এসেও এসব ব্যর্থতা ঢাকার জন্য একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। ইরান, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন ও লেবাননের ব্যাপারে মার্কিন সরকারের নীতি চরমভাবে ব্যর্থ হয়েছে এবং এটা তাদের জন্য খুবই লজ্জাকর ব্যাপার। কিন্তু এর অর্থ এই নয় যে ইরাক সহ সমগ্র এই অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। ইরান নয় বরং আমেরিকায় নানাভাবে হামলা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে নিজেদের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে অভিযোগ তুললেও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদার শাহাবির কর্মকর্তারা এই হামলাকে সন্দেহজনক অভিহিত করে বলেছেন, মার্কিনিরা এ ধরনের হামলা চালিয়েছে এবং এটাকে তারা সেদেশে সেনা উপস্থিতি বজায় রাখার অজুহাত হিসেবে ব্যাখ্যা দাঁড় করাতে চায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়ে চলছে নানা বিতর্ক। ইসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে সংবিধানের ষোড়শ সংশোধনী বিষয়টি। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগ আমলে নিয়ে রাষ্ট্রপতিকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে রাষ্ট্রপতিকে দেয়া দেশের বিশিষ্ট ৪২ জন নাগরিকের চিঠি প্রসঙ্গে বিতর্ক এখন নানা ডালপালা মিলছে। ইসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়টি। বিশিষ্ট ৪২ জন নাগরিকের প্রস্তাব হচ্ছে সর্বোচ্চ বিচারিক পরিষদ বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের যুক্তি হচ্ছে, আপিল বিভাগ থেকে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে কোনো বাধা নেই। তবে দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন দাবি করেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত বিষয়টি বিচারাধীন থাকায় সুপ্রিম কাউন্সিল গঠনের কোনো আইনগত ভিত্তি নেই। এই আইন কর্মকর্তা আরো ব্যাখ্যা করে বলেন, হাইকোর্ট ষোড়শ সংশোধনী বাতিল করে দিল, আপিল বিভাগ তা বহাল রাখলেন এবং এর বিরুদ্ধে রিভিউ করা হয়েছে। এখন রিভিউ বিচারাধীন। আদালত বর্তমান অবকাশ শেষে ৩ জানুয়ারি খোলার পরই রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হবে। মামলার শুনানি শেষ হলে সিদ্ধান্ত হবে কোন প্রক্রিয়ায় বিচারপতি সহ নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক পদে অপসারণ করা যাবে। রিভিউ শুনানি না হওয়া পর্যন্ত বিষয়টি চূড়ান্ত নয়। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রেডিও তেহরানকে বলেন,
এই মুহূর্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আইনি বিধান যদি নাও থাকে, রাষ্ট্রপতি তার নৈতিক ক্ষমতার বলে তাদেরকে ডেকে তিনি বলতে পারেন যে আপনারা এনাফ ইজ এনাফ, আপনারা এখন পদত্যাগ করেন। ফলে বাংলাদেশে আজকের যে রাজনৈতিক সংকট, রাষ্ট্রপতি সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখন তিনি রাষ্ট্র অভিভাবক হিসাবে এখন তার পালন করবার সুযোগ এবং অবকাশ আছে।
এর আগে সরকারের অংশীদার জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে হবে। সোমবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে ব্রিফিংকালে জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টি চায় নির্বাচন কমিশন যেন প্রতিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলকভাবে অনুষ্ঠিত করতে পারে। স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যেন প্রভাব ও হস্তক্ষেপ মুক্তভাবে কাজ করতে পারে। এদিকে নির্বাচন কমিশন বিচারের দাবিতে 42 বিশিষ্ট নাগরিকের উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুরব বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার প্রশ্নে সাংবিধানিক দায়িত্ব ও নৈতিক কর্তব্য পালন না করে সাংবিধানিক লঙ্ঘন করার অভিযোগে অভিযুক্ত হয়েছে। নির্বাচন কমিশন মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নকে বদ্ধভূমিতে পরিণত করেছে, নির্বাচনী ব্যবস্থাকে বড় ধরনের কৌতুকে রূপান্তরিত করেছে।
সংবাদ ভাষ্যে অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আর একবার। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার ক্ষেত্রে আমেরিকার কোনো শর্ত মানবে না তেহরান। ভারত সীমান্তে হত্যা বন্ধের দাবিতে বিএনপির কর্মসূচিকে লোক দেখানো পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতে নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন অব্যাহত, 26 দিনে দেশের ক্ষতি হয়েছে 14,000 কোটি টাকার বেশি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।